সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহি, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবি, সকল সাহাবি জান্নাতি জান্নাতি, সকল সাহাবি জান্নাতি জান্নাতি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সকল সাহাবী জান্নাতি। জি হ্যাঁ, নবীর সকল সাহাবী জান্নাতি অনুষ্ঠানে আমরা সাহাবায়ে কেরামের বিভিন্ন চারিত্রিক গুণাবলী, আওসাফ, বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা, বিভিন্ন বিশেষত্ব সম্পর্কে আমরা জেনে থাকি। আজও ইনশাআল্লাহ এর ব্যতয় ঘটবে না। আজ ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা তেমনই একজন সাহাবীর আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল বীরত্ব ও ক্ষুধাভীরুতা সম্পর্কে শুনব, আর তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে আউফ। জি হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব ও ক্ষুধাভীরুতা। এই দিকগুলো সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ আজ্জাবাজাল। তার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নিই। যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মহান চরিত্রের যে গুণাবলী আজ আলোচনা হবে, সেগুলো ইনশাআল্লাহ আজ্জাবাজাল নিজের জীবনে এবং নিজের পরিবারের জীবনে আমরা সেটাকে প্রয়োগ করার চেষ্টা করব, অর্থাৎ সেই অনুযায়ী আমল করব। এবং পাশাপাশি এই নিয়তও আমরা করে নিই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে এই যে পয়গাম আজকে আমরা শুনব সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে, এই পয়গাম তথা নেকির দাওয়াত আমরা অন্য মুসলিম ভাইয়ের নিকট পৌঁছে দেব, অর্থাৎ নেকির দাওয়াত দেব ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচিতি আমরা পূর্বের পর্বেই আমরা জেনে নিয়েছি। আজকে চলুন তার বীরত্ব ক্ষুধাভীরুতা সম্পর্কে আমরা শুনব ইনশাআল্লাহ আজ্জাবাজাল, এবং পাশাপাশি তার কিছু দানশীলতাও আমরা জেনে নিব। এটাও তার চরিত্রের একটা দিক, যেমনটি আমরা গত পর্বে আমরা শুনেছি, আজও আমরা সেখান থেকেও ইনশাআল্লাহ কিছু শুনে নেব। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম ধনী হিসেবে জান্নাতে প্রবেশ করবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। মুসনাদে আহমদ শরীফ কিতাবের মধ্যে এই হাদিসে পাক উদ্ধৃত করা হয়েছে। উজদুল গবাহ কিতাবে বর্ণিত ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাঁর লিখিত কিতাব আল ইসাবা গ্রন্থে বর্ণনা করেন, হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 গোলামকে তিনি মুক্ত করেছেন। সুবহানাল্লাহ, 30,000 গোলাম, দাস, ক্রীত দাস, যাদেরকে তিনি কিনে নিয়েছিলেন, ক্রয় করেছিলেন, তাদেরকে তিনি অবমুক্ত করে দিয়েছেন। কার জন্য? আল্লাহ এবং তার রাসূল আজ্জাবাজাল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সন্তুষ্টির জন্য। এই কথা শুনে কিছু কিছু মানুষের মনে হয়তো প্রশ্নবিদ্ধ হবে যে সন্তুষ্টি তো আল্লাহ তাআলার অর্জন করা হয়, আল্লাহর নবীরও কি সন্তুষ্টি অর্জন করতে হবে? ইটস এ ভেরি সিম্পল কোশ্চেন। অ্যান্সারটাও খুব সিম্পল, কেননা আমরা তো আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই, কিন্তু আল্লাহ তাআলা তার মাহবুবের সন্তুষ্টি তিনি দেখেন, যে আমার মাহবুব কিসে রাজি ও খুশি আছে। এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিষয়, অভ্যন্তরীণ বিষয়। এটা শুধুমাত্র আমি বোঝানোর জন্য বলছি যে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই আর আল্লাহ তাআলা তার মাহবুবের সন্তুষ্টি দেখেন, যে আমার মাহবুব কিসে সন্তুষ্ট রয়েছে। তো উম্মত হিসেবে, আল্লাহ নবীর উম্মত হিসেবে আমরাও কি আল্লাহ নবীর সন্তুষ্টি চাইতে পারি না? কেননা আল্লাহ তাআলার হাবিব যার প্রতি সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট। ইটস এ ম্যাটার অফ কমন সেন্স, বোঝার বিষয় আছে। তো আল্লাহ নবী যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন, স্বয়ং আল্লাহ তাআলাও আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। তো কাজেই হযরত সাইয়েদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 30,000 গোলামকে তিনি অবমুক্ত করেছেন, মুক্ত করে দিয়েছেন। তিনি আল্লাহর রাস্তায় 40,000 দিনার, 500 ঘোড়া এবং 500 বাহন তিনি দান করে দিয়েছেন। কেমন দানশীল ছিলেন তিনি! আর আজকে আমাদের কি অবস্থা? আমাদের তো কনসেপ্ট এটাই, মাইন্ডসেট এটাই আমাদের, যে আমরা যদি সম্পদ থেকে কিছু দান করি দিনের জন্য আল্লাহর রাস্তায়, আমাদের সম্পদ কমে যাবে। মাযাল্লাহ, এটা আমাদের হচ্ছে একটা সংকীর্ণতা, আমাদের মনের মধ্যে একটা সংকীর্ণতা, একটা ন্যারো মাইন্ড যেটাকে বলে, ন্যারো থটস, ন্যারো থিঙ্কিং, যে আমাদের সম্পদ আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করলে সেটা কমে যাবে, যাকাত দিলে কমে যাবে, দান সাদকা করলে কমে যাবে। প্রশ্ন উঠছে যে আমরা কি দান সাদকা করি না? করি, আমরাও দান সাদকা করি, কিন্তু তার পরিমাণ কেমন, আনুপাতিক হারটাও আমরা একটু নির্ণয় করে নিই। যে আমার কাছে 1,00,000 টাকা আছে, আমি কত টাকা দান করছি, কত টাকা দান করছি, সেটাও একটু আমরা আনুপাতিক হারটাও আমরা সাহাবায়ে কেরামের জীবনের সাথে আমরা একটু সাদৃশ্য, তাঁদের সাথে আমাদের তুলনা চলে না, কিন্তু একটু নিজেকে আমরা একটু এস্টিমেট করি, যে আমাদের যে আমরাও যে দানশীল, দানশীলতার যে দাবি করছি, আমরা ক্লেইম করছি, আমাদের দানশীলতার হার পার্সেন্টেজ কেমন, এই মানটা কেমন, আনুপাতিক হার একটা রেশিও আমরা ক্রিয়েট করি। হাদিসে পাকের আলোকে, সাহাবায়ে কেরামের জীবনের আলোকে জান্নাত কি এতই সহজ? হ্যাঁ, জান্নাতে যেতে চাই, আমরা প্রত্যাশা করি আল্লাহর রহমতের প্রতি, ঠিক আছে এটা, কিন্তু যে সম্পদের পাহাড় আমরা গড়ে তুলছি, এই সম্পদ কি আমরা কবরে নিয়ে যেতে পারবো? কেউ কখনো নিয়ে যেতে পেরেছে? এই বিশাল বড় অট্টালিকা, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এই সব কিছু, এভরিথিং, অল অফ দিস থিংস উইল বি লেফট বিহাইন্ড। আমরা যখন এই কবরে যাব, দুনিয়া থেকে অন্ধকার কবরে আমাদেরকে শুইয়ে দেওয়া হবে, কাফনে জড়িয়ে, কিচ্ছু যাবে না, এই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু যাবে না, সব কিছু এই দুনিয়াতেই পড়ে থাকবে। তো কাদের জন্য আমরা এই রেখে যাচ্ছি? প্রশ্ন হচ্ছে কেন? প্রজন্মের জন্য, আমার সন্তান সন্ততিদের জন্য? একবার ভেবে দেখুন, সেই সন্তানকেও আমি কি শিক্ষা দিয়ে যাচ্ছি, তাদেরকে কি নবীর ভালোবাসার শিক্ষা দিতে পেরেছি, তাদেরকে কি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ভালোবাসার শিক্ষা দিতে পেরেছি, তাদেরকে কি দানশীলতার যে মাহাত্ম্য রয়েছে, গুণাবলী রয়েছে, সেই ইলমে দিন তাদেরকে শিক্ষা দিতে পেরেছি, অপচয় করা থেকে বিরত থাকার শিক্ষা দিতে পেরেছি, বিলাসিতার অড্ডালিকায় নিজের মানে নিজেকে অবগাহন করা, বিলাসিতার মাঝে টাকা পয়সা দুই হাতে লুটানো, এর যে কুফল রয়েছে, এর যে কঠিন শাস্তি রয়েছে, তা থেকে তাদেরকে বিরত থাকার যে জ্ঞান, ইলমে শরীয়তের জ্ঞান, সেটাকে শিক্ষা দিতে পেরেছি? যদি না শিক্ষা দিয়ে যেতে পারি, তাহলে এই সম্পদকে তারা খারাপ পথে ব্যয় করবে, আর তখনই এই সম্পদ আপনার গলার কাঁটা হয়ে যাবে কবরের মাঝে। কিয়ামতের দিন আপনার পায়ে আগুনের শিকল হয়ে জড়িয়ে ধরবে, আগুনের শিকল হয়ে গলার মধ্যে এই সম্পদকে পেঁচিয়ে দেয়া হবে, সাপের মতো করে পেঁচিয়ে দেয়া হবে, জড়িয়ে দেয়া হবে। যে সম্পদ আমরা গড়ে তুলছি, আপনি সম্পদ গড়েছেন, ভালো কথা, সেটাকে আল্লাহর রাস্তায়ও আপনি ব্যয় করেন, অধিক হারে ব্যয় করেন, তবেই তো পরকালে নাজাতের একটা উপায় আপনি, আমি, আমরা সবাই খুঁজে পাব। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। উক্ত কিতাবে আরো বর্ণিত রয়েছে, অঢেল সম্পত্তির মালিক হয়েও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও দুনিয়া বিমুখ। সম্পদের ব্যাপারে সব সময় তিনি ভীত সন্ত্রস্ত হয়ে থাকতেন। কে? হযরত সাইয়েদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা হতে বর্ণনা করেন, একদিন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম পালন করছিলেন। ইফতারের সময় তার সামনে উত্তম খাবার পরিবেশন করা হলো। সেই খাবারের দিকে তাকিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসআব ইবনে উমায়ের ছিলেন আমার চেয়ে উত্তম মানুষ। তিনি আক্ষেপ করে বলতে লাগলেন, অনুশোচনা কর, আমার চেয়ে উত্তম মানুষ কে? মুসআব ইবনে উমায়ের। তিনি যখন শহীদ হলেন তার জন্য মাত্র ছোট্ট একখানা কাফনের কাপড় পাওয়া গিয়েছিল, তা দিয়ে মাথা ঢাকলে পা এবং পা ঢাকলে মাথা বের হয়ে যেত। আর আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার প্রাচুর্য দান করেছেন। আমার ভয় হচ্ছে না জানি আমাদের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেয়া হয়, এমন তো নয় যে জান্নাতের পরিবর্তে পরকালীন নিয়ামত সমূহের পরিবর্তে আল্লাহ তাআলা দুনিয়াতেই আমাকে নিয়ামত দিয়ে দিয়েছেন। কেমন খোদা ভীরুতা ছিল সাহাবায়ে কেরামের, আর আজকে আমাদের কি অবস্থা? দাম্ভিকতার সাথে আমরা হেঁটে যাই, রব রবা আমাদের কথাবার্তার মধ্যে একটা দাম্ভিকতা, অহমিকা। গরিব দুঃখী যারা আমাদের অধীনস্থ কর্মচারী তাদের উপর আমরা সব সময় শাসনের ছড়ি ঘোড়াই, তাদের উপর আমরা ধমক দিই, তাদেরকে তিরস্কার করি, বকাবাদ্য করি, মাযাল্লাহ অনেক সময় তাদেরকে প্রহার পর্যন্ত করতে দেখা যায়, নির্যাতন পর্যন্ত করতে দেখা যায় তাদেরকে। এর চেয়েও আরো এক ধাপ এগিয়ে তাদেরকে হত্যা করতে শোনা যায়। নির্যাতনের এক্সট্রিম রোলার যখন তাদের উপরে চলে, চলতে চলতে এক সময় সেই কর্মচারী, সেই চাকর চাকরানি, সেই ভৃত্য মৃত্যুর কোলে ঢলে পড়ে। ভয় করুন খোদাকে, জবাব দিতে হবে। যে আপনার কর্মচারী, আপনার অধীনস্থ, আপনার কাজের সেবক, যে আপনাকে সার্ভিস দিচ্ছে, আর ভুল তো মানুষের দ্বারা হতেই পারে, একটু পান থেকে চুন খসলেই তার উপর চালানো হয় এক্সট্রিম রোলার, নির্যাতন চালানো হয়। ভয় নেই আমাদের মাঝে, আমাদের চিন্তাধারা এমন যে আমরা কখনো হয়তো মরবই না, আল্লাহকে জবাবদিহি করতে হবে, ভয় করা উচিত। সেই সাহাবীর চিন্তাধারা দেখুন, যে তিনি বলছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এত প্রাচুর্য দিয়েছেন, দুনিয়াতে এত সম্পদ দিয়েছেন, এমনটা নয়, কোথাও এমনটা তো নয় যে কিয়ামতের দিনে আমাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করা হবে, জান্নাত থেকে বঞ্চিত করা হবে। যে তুমি দুনিয়াতে ধন সম্পদ চেয়েছিলে, তোমাকে দিয়ে দিয়েছি, তোমার উত্তম কর্মের বিনিময়ে, সৎ কর্মের বিনিময়ে তোমাকে দিয়ে দিয়েছি, আজকে তোমার জন্য নাথিং এলস, কিছু নেই তোমার জন্য, তোমার জন্য কিছু নেই, তুমি আজকে কিছুই পাবে না, শূন্য হাতে আজকে তুমি জাহান্নামে যাও। কারণ জান্নাত থেকে যখন বান্দা বিমুখ হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, তখন তার স্থান কোথায় হবে? জাহান্নামে। তো তিনি বলছেন, আমার ভয় হচ্ছে না জানি আমাদের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়। অতঃপর তিনি হাউ মাউ করে কাঁদতে লাগলেন। এরপর আর সে খাবার তিনি গ্রহণ করেননি ইফতারির সময়। আরেকবার তার সামনে গোশত ও রুটি পেশ করা হলে তিনি কাঁদতে শুরু করলেন। অতঃপর বলতে লাগলেন, প্রাণাধিক প্রিয় রসুল, রসুলে মকবুল, মা আমিনার সুবাসিত বাগানের ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন যে তিনি এবং তার পরিবার যবের রুটি পেট পুরে খেতে পারেননি। জানি না আমাদের পরকালের নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই সাহাবীর যখন চিন্তাধারা এমন, আমাদের কেমন চিন্তাধারা হওয়া উচিত? তিনি তো আল্লাহ নবীর সাহাবী ছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন ছিলেন, তার চিন্তাধারা এমন, তার মাইন্ডসেট এমন, তার খোদা ভীরুতা এমন, আর আমরা তো আপাদ মস্তক গুণাগার, আমাদের কি অবস্থা হতে পারে? একটা ভাবনার বিষয়, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমাদের মনে, এটাও প্রশ্নবিদ্ধ হতে পারে অন্তরে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বুখারী শরীফের হাদিসে আসছে, যার সারমর্ম এরকম, যে আল্লাহ নবী তাকে দুই জাহানের ধন ভাণ্ডারের চাবি দিয়েছেন, তাকে কুঞ্জি তাকে দান করা হয়েছে, তো তিনি কেন ক্ষুধার্ত উপবাস থেকে দুনিয়া থেকে তিনি জাহিরি পর্দা করেছেন তার পরিবার সহ, কেন, কি কারণে? নিঃসন্দেহে যারা মমিন মুসলমান সাহাবায়ে কেরাম তাদেরও আকীদা এটাই ছিল যে আল্লাহ নবীকে দো জাহানের ধনভাণ্ডারের কুঞ্জি, তাকে চাবি তাকে দান করা হয়েছে, তাদেরও এই আকীদা ছিল। কিন্তু পাশাপাশি তারা দেখেছেন যে আল্লাহ নবী কষ্টের মধ্যে, অভাবের মধ্যে থেকে তিনি দিন যাপন করেছেন। আসলে এই কষ্ট এবং অভাব আর এই ক্ষুধার্ত যে অনুভূতি, ক্ষুধার্ত থাকার, এটা ছিল তার ইখতিয়ার, তার অবলম্বন। আমরা যেমন বেছে নেই না, যেমন রমজানের মধ্যে আমাদের চারিদিকে খাবারের সমাহার করা থাকে ইফতারির পূর্বে, কিন্তু আমরা একটি মানে ছোলার যে কণা রয়েছে, বুট রয়েছে, অথবা একটি খাদ্য কণাও আমরা মুখে দিতে পারি না, খাবার রয়েছে চারিদিকে, দিতে পারছি না, অনুমতি নেই। অর্থাৎ এটা আমার ইখতিয়ার। একটা হচ্ছে যে রমজান ছাড়া অন্য দিনে আপনার খাবার আপনার সামনে আছে, আপনি খাবার আপনার চারিদিকে আছে, আপনার ঘর ভর্তি, ফ্রিজ ভর্তি খাবার, মাছ আছে, মাংস আছে, খাবার আছে, ডাইনিং টেবিলের মধ্যে খাবার বিছিয়ে দেয়া হয়েছে, কিন্তু তবুও আপনি উপবাস। অর্থাৎ আপনি উপবাসটাকেই, আপনি রোজা রেখেছেন, নফল রোজা, আপনি রোজাটাকেই ইখতিয়ার করে নিয়েছেন, অবলম্বন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাই, অন্যথায় সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যখন যা কিছু পেয়েছেন কখনো তারা খালি হাতে ফেরেননি, আল্লাহ নবী তাই তাদেরকে দান করেছেন। তো যিনি শ্রেষ্ঠ দানশীল, যিনি সর্বে সর্বা, অল ইন অল দানশীলতায়, তিনি দু হাত ভরে তার সাহাবিদেরকে দান করেছেন, উম্মতকে দান করেছেন, করছেন। সেই নবী যদি দুঃখ কষ্ট অভাব ক্লেষ্ট যদি তিনি বরণ করে নেন, তো এটা ছিল তার ইখতিয়ার, অবলম্বন মাত্র। কেন? তার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তার মানে হচ্ছে আমার নবী গরিব ছিলেন না, আমার নবী দরিদ্র ছিলেন না, আল্লাহ তাআলা তাকে ধনভাণ্ডার দিয়েছেন দু জাহানের, কিন্তু সেটা তিনি নিজের জাতিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে সেটাকে তিনি ব্যয় করেননি, প্রয়োগ করেননি, সেটা বিলিয়ে দিয়েছেন উম্মতের মাঝে। এটাই হওয়া উচিত আমাদের আকীদা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী ছিলেন। ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা থেকে 300 মাইল উত্তরে দাওমাতুল জান্দালে এক অভিযান চালান। এই অভিযান পরিচালনার দায়িত্ব দেন হযরত সাইয়েদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যাত্রার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ হাত মুবারক দিয়ে তার পাগড়িটা খুলে আরেকটি কালো পাগড়ি তিনি বেঁধে দিলেন। তারপর যুদ্ধের কৌশল সংক্রান্ত কিছু দিক নির্দেশনা দিয়ে তাকে বিদায় জানালেন। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, নবম হিজরিতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে তাবুক অভিযানে অংশগ্রহণ করেন। এই অভিযানকালে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলেন। ফিরতে একটু দেরি হয়ে যায়, এদিকে নামাজের সময়ও চলে যাচ্ছে। সমবেত মুসল্লিদের অনুরোধে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হিসেবে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিরে এসে দেখেন এক রাকাত নামাজ হয়ে গেছে। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফের পিছনে ইক্তিদা করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপস্থিতি অনুভব করে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে সরে আসতে চেষ্টা করলেন, মানে ইমামতি থেকে তিনি পিছনে সরে আসতে লাগলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজ স্থানে থাকতে ইশারা করলেন। অতঃপর তিনি দ্বিতীয় রাকাতটিও সম্পন্ন করলেন। নামাজ শেষে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা সঠিক কাজটি করেছ। মাননীয় চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে একটি তো বিষয় হচ্ছে যে সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার যে ইলমে গায়েবের বিষয়টি রয়েছে, আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে যে তিনি তার অন্তরের চোখ দিয়ে দেখে নিলেন যে আল্লাহর নবী পিছনে ইক্তিদা করেছেন, না হলে ইমাম সাহেবের সেই বলার সক্ষমতা কোথায়, যে পিছনে কে এসে দাঁড়িয়েছে, ধনী এসে দাঁড়িয়েছে, আমির এসে দাঁড়িয়েছে, নাকি গরিব এসে দাঁড়িয়েছে, কোন শিশু এসে দাঁড়িয়েছে নাকি বয়স্ক এসে দাঁড়িয়েছে, এটা বলার ক্ষমতা কোথায় ইমাম সাহেবের? কারণ ইমাম সাহেবের চক্ষু যুগল তো, কপালের চোখ তো সামনের দিকে, পিছনের দিকে নেই। এটা আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে সেই সাহাবি। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুরমত, তার ইজ্জত, তার সম্মানকে বজায় রেখে তিনি পিছে সরে আসলেন। কতটুকু নবী প্রেম এবং ভালোবাসা, কারণ সম্মান ভালোবাসার মাঝেই নিহিত। কতটুকু ভালোবাসতেন আল্লাহ নবীকে, কতটা সম্মান করতেন, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। উল্লেখ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কেবল দুজন সাহাবি তার ইমামতি করার সৌভাগ্য লাভ করেছেন। তারা হলেন, একজন হলেন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দ্বিতীয়জন হলেন হযরত সাইয়েদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশেষে সবকিছুরই তো একটা শেষ রয়েছে, একটা কনক্লুশন রয়েছে। তো অবশেষে 32 মতান্তরে 72 হিজরিতে 75 বছর বয়সে এই মহান, উদার, খোদাভীরু ও নবীপ্রেমী বীর পুরুষ মদিনায় ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। তারই ওয়াসিয়ত ক্রমে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান। আল্লাহ তাআলা এই মহান পুরুষ এর প্রতি অজস্র অফুরন্ত রহমত বর্ষণ করুন। তার উসিলায় আমাদেরকে, আপনাদেরকে, মদনী চ্যানেলের দর্শকদেরকে, সকল উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা বেহিসাব ক্ষমা করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় একেবারেই শেষ, ঘড়ির কাঁটা বিদায় জানাচ্ছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহি, সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবি, সকল সাহাবি জান্নাতি জান্নাতি, সকল সাহাবি জান্নাতি জান্নাতি।